বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ল্লাহুল আলিয়ুল আযীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমেরিকা ও ইসরায়েলের উপর গাজা বিজয়ী হয়েছে সর্বোচ্চ নেতা। ইরানের পরমাণু কর্মসূচি সম্পন্ন স্বচ্ছ, মোহাম্মদ ইসলামের ঘোষণা। ইসরায়েলি কারাগারগুলো জীবন্ত মানুষের কবরস্থান। ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য করতে হবে, হিজবুল্লাহ মহাসচিব। বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই, নির্বাচন কমিশনার সানাউল্লাহ। এবং কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় মামলা গ্রহণ করেনি ভারতের সুপ্রিম কোর্ট, মোদীর মেক ইন ইন্ডিয়া ব্যর্থ, রাহুল গান্ধী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত 41তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষক, কারী ও হাফিজদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি ইমাম হুসাইন আলাইহিস সালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তেহরানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই হুসেনিয়াতে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি কোরআনের শব্দ, গঠন, বিষয়বস্তু এবং ঐশী রীতি এইসব কিছুকে মুজিজা হিসেবে বর্ণনা করেছেন। আয়াতুল্লাহ খামেনি জোর দিয়ে বলেন, যদি এই মহা মুজিজাকে সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে মানব জাতির সব সমস্যার সমাধান হবে এবং মানব জীবনে শৃঙ্খলা ফিরে আসবে। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লামের মুজিজা আমাদের মাঝে বিদ্যমান থাকাকে মানবতা তথা গোটা বিশ্বের জন্য এক বিরাট আশীর্বাদ হিসেবে উল্লেখ করে বলেন, কোরআন নিয়ে কাজ করার সময় ও তেলাওয়াত করার সময় পূর্ণ মনোযোগ দিতে হবে, মনে রাখতে হবে সর্বশেষ নবীর মুজিজা আমার সামনে। পবিত্র কোরআনে উল্লেখিত তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর আস্থা সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরতে গিয়ে সর্বোচ্চ নেতা বলেন, পবিত্র কোরআনে যেমনটি বলা হয়েছে, কেউ আল্লাহর উপর ভরসা করলে তিনি তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর নির্ভরতার শর্তাবলী পূর্ণ হলে এই ঐশী প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে স্বচ্ছ, একথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা এআইও এর প্রধান মোহাম্মদ ইসলামি। গতকাল এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এই সাক্ষাৎকারে তিনি ইরানের পরমাণু শিল্পের উন্নয়ন এবং সর্বসাম্প্রতিক অর্জনগুলোর কথা তুলে ধরেন। ইসলামি বলেন, আমরা এখন পারমাণবিক শিল্পের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারি। তিনি বলেন, উন্নত প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে একটি নির্ধারক ক্ষেত্র হয়ে উঠেছে। ইসলামি স্পষ্ট করে বলেন, পরমাণু ক্ষেত্রে ইরানে এক চেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছে এবং অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়েছে। ইসলামি আরও বলেন, আঞ্চলিক বলদর্পিতার দৃষ্টিকোণ থেকে পরমাণু প্রযুক্তিতে প্রবেশ নিষিদ্ধ, তবে আমরা স্বাধীনভাবে আমাদের কাজ করি। প্রযুক্তির উন্নয়নে লাভবান হয় জনগণ। যখন আপনি সক্ষমতা তৈরি করবেন তখন এর ফলাফল পাবেন। বিজ্ঞানের অন্য শাখাগুলোর উন্নয়নে পরমাণু প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের উপর চরম শারীরিক ও মানসিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বন্দীদের সঙ্গে ইহুদবাদী কারারক্ষীদের চরম দুর্ব্যবহারকে পূর্ণমাত্রার যুদ্ধ অপরাধ বলেও মন্তব্য করেছে। হামাস গতকাল এক বিবৃতিতে বলেছে, গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অধীনে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মধ্যে কয়েক ডজন হতভাগ্য ব্যক্তির শরীরে মারাত্মক নির্যাতনের দগদগে ঘা রয়েছে। এ ঘটনায় মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের উপর পদ্ধতিগত নির্যাতন, মারাত্মক প্রহার ও নির্দয় আচরণের প্রমাণ পাওয়া যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই অপরাধ সবার সামনে দখলদার ইসরায়েলের দুর্বৃত্ত প্রকৃতির স্বরূপ উন্মোচন করেছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। হামাস আরও বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যা ও ফিলিস্তিনি বন্দীদের উপর অকথ্য নির্যাতন ইসরায়েলি দখলদারিত্ব থেকে তাদের মাতৃভূমি মুক্ত করার প্রত্যয়ই কেবল শক্তিশালী করবে। জেরুজালেম আল কুসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, তার দেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল মেনে চলে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব লেবানন সরকারকে পালন করতে হবে। তিনি রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালাতে না পারে সেটি নিশ্চিত করার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর উপর বৈরিত সরকারকে চাপ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 27 নভেম্বর যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে হিজবুল্লাহ তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে যাচ্ছে, এজন্য যে লেবানন সরকার যেন তা পালন করতে ইসরায়েলকে বাধ্য করার উদ্যোগ নিতে পারে। কিন্তু ইহুদবাদী ইসরায়েল ধারাবাহিকভাবে সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি অনুযায়ী 26 জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল, কিন্তু তেল আবিব তা পালনে অস্বীকৃতি জানায়, ফলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওই ডেডলাইন 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শ্রোতাবন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। বাংলাদেশের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই। পুরনো তালিকাকে ভুয়া ভোটার তালিকার বলার সুযোগ ছিল বলেও এ সময় মন্তব্য করেন তিনি। আজ রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ কাজের তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সানাউল্লাহ আরও বলেন, যাদের ভোটার তালিকায় থাকার কথা তাদের না থাকা এবং যাদের ভোটার তালিকায় থাকার কথা না তাদের উপস্থিতি, এটাই সমস্যা। বর্তমান পদ্ধতিতে কিন্তু ভোটার তালিকা নিয়ে খুব বেশি জালিয়াতি করার সুযোগ নেই, কারণ এটা একটা ডাটাবেজের মাধ্যমে সেন্ট্রালি কন্ট্রোলড হয়, ক্রস ট্যাগ করা হয়। মূল সমস্যা হয় যখন মৃত ব্যক্তিদের যথাযথভাবে বাদ দিতে না পারি। এটা যে পুরোটাই প্রতারণামূলক তাও না, আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে অফিসে গিয়ে ফরম পূরণ করে মৃত্যুর সংবাদ দেবে, এটা একটা আমাদের সামাজিক বাস্তবতা। সানাউল্লাহ বলেন, আমি যেটা অনুভব করেছি যে সবাই ভোট উৎসবের জন্য মুখিয়ে আছেন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গেই থাকুন।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবার ফিরছি বিশেষ সংবাদে। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা গ্রহণ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের বলে মন্তব্য করেছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। আজ প্রধান বিচারপতি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এই মামলায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। আপনারা এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। গত 29 জানুয়ারি কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 60 জনেরও বেশি। এই পরিস্থিতিতে কুম্ভমেলায় যাওয়া পুণ্যার্থীদের জন্য সুরক্ষা বিধি এবং নির্দেশিকা বিধি দেওয়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী বিশাল তেওয়ারি। জনস্বার্থ মামলাকারীর অভিযোগ ছিল, সরকারি গাফিলতির কারণে মঙ্গলবার গভীর রাতে ত্রিবেণী সঙ্গমে 30 জনের মৃত্যু এবং অন্তত 7 জনের আহতর ঘটনা ঘটে। এ বিষয়ে পদক্ষেপ করার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানান তিনি। সে সঙ্গে ভবিষ্যতে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ারও আর্জি জানান মামলাকারী। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে আছে। আজ লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনায় মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। কংগ্রেস পার্টির সংসদ সদস্য রাহুল গান্ধী বলেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই, দুপক্ষের দাবি পরস্পর বিরোধী। প্রধানমন্ত্রী সকলের সামনে বলছেন চীনা আগ্রাসন হয়নি, কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলে এসে চলেছে আমাদের 4,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চীন। রাহুল গান্ধী আরও বলেন, আমি রাষ্ট্রপতির ভাষণ পুরোটাই শুনেছি, গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে চলেছেন, আমরা এই করেছি, এই করেছি, এই করেছি। যে কোনো দেশ চলে উৎপাদন ও খরচের উপর ভর দিয়ে, অথচ এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির বার বৃদ্ধি ঘটলেও দেশের কোনো উন্নয়ন হয়নি। আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছে, যার সুফল নিয়েছে চীন। গাজা উপত্যকা থেকে শনিবার মুক্তি পাওয়া ইসরায়েলি পণবন্দী কেইথ সিগেল বলেছেন, বন্দিদশা হামাস যোদ্ধারা তার সকল প্রয়োজন পূরণ করেছেন। শনিবার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের চতুর্থ পর্যায়ে যে তিন ইহুদবাদী পণবন্দী মুক্তি পেয়েছেন, সিগেল তাদের অন্যতম। সিগেলের মার্কিন নাগরিকত্বও রয়েছে। শনিবার মুক্তি পাওয়ার আগে ধারণ করা এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমি হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডকে সবকিছুর জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিগত 15 মাস আপনারা আমাদের সঙ্গে সদয় আচরণ করেছেন। গতকাল আল কাসাম ব্রিগেড ভিডিওটি প্রকাশ করে এতে ওই পণবন্দী আরও বলেন, আমাকে পাহাড়ে থাকা যোদ্ধারা আমার সব প্রয়োজন পূরণ করেছেন। তারা আমাকে খাদ্য, পানীয়, ওষুধ ও ভিটামিন সরবরাহ করেছেন, চোখের চিকিৎসা করিয়েছেন, রক্তচাপ পরীক্ষা করেছেন এবং অন্যান্য সব প্রয়োজন মিটিয়েছেন। সিগেল বলেন, যোদ্ধারা আমার জন্য আমার স্বাস্থ্যের প্রতি নজর রেখে আমার জন্য তেল মুক্ত ভেজিটেরিয়ান ফুডের ব্যবস্থা করেছেন। শ্রোতা বন্ধুরা, আর এরই মধ্যে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমার তো জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকা নতুন করে তাদের মিত্র কানাডা, মেক্সিকো এবং চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে কিছু পণ্য আমদানির উপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এ সম্পর্কে সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়।
আমেরিকা নতুন করে তাদের মিত্রদের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি পণ্যের উপর 25% এবং চীন থেকে আমদানি পণ্যের উপর 10% শুল্ক আরোপের মাধ্যমে ওই যুদ্ধের সূচনা করল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন থেকে কিছু পণ্য আমদানির উপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ব্রিক্স অর্থনৈতিক জোটের সদস্যরা যদি ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করে তবে তাদের উপর শতকরা 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। পার্স্টুডে আরো জানিয়েছে, আমেরিকা ফার্স্ট এই স্লোগান নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাণিজ্যিক মিত্র ও অংশীদারদের সাথে মার্কিন বাণিজ্যিক সম্পর্কের একটি নয়া যুগের সূচনা হতে যাচ্ছে। ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকার শাসক গোষ্ঠী মনে করে, বিভিন্ন দেশের মধ্যে উন্মুক্ত দ্বার নীতি এবং বাণিজ্যিক শুল্ক হ্রাস নীতি চূড়ান্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। সুতরাং আমেরিকা অর্থনৈতিক আধিপত্য বজায় রাখার স্বার্থে বিগত কয়েক দশকের নীতিতে পরিবর্তন করতে হবে। এ বিষয়ে ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, আমাদের দেশ যখন শুল্ক আরোপ করেছিল তখন ধনী ছিল, এখন বাণিজ্য শুল্ক তুলে নেয়া কিংবা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার ফলে আমেরিকা একটি রপ্তানিকারক দেশ থেকে একটি প্রধান আমদানিকারক দেশে পরিণত হয়েছে, যার ফলে আমেরিকার বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় $50,000 কোটি দাঁড়িয়েছে। অন্যভাবে বলা যায়, আমেরিকানরা প্রতিবছর রপ্তানির চেয়ে $50,000 কোটি বেশি আমদানি করে। বছরের পর বছর ধরে চলমান এই পরিস্থিতি মার্কিন কর্মকর্তাদের দৃষ্টিতে সহনীয় নয়। যে কোনো উপায়ে এই পরিস্থিতির পরিবর্তন করতেই হবে। কিন্তু কিভাবে এই পরিবর্তন আনার হাতিয়ার হলো আমদানি পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করা। তাদের যুক্তি হলো, আমদানিকৃত পণ্যের দাম বাড়ার সাথে সাথে আমদানি পণ্যের পরিমাণ কমে যাবে এবং মার্কিন বৈদেশিক বাণিজ্য ঘাটতিও হ্রাস পাবে। তবে কানাডা, মেক্সিকো, চীন অথবা ইইউ সদস্য দেশগুলো থেকে আমদানি করা পণ্যের উপর ভারী শুল্ক আরোপের ফলে আমেরিকা থেকে আমদানি পণ্যের উপরও একই রকম শুল্ক আরোপের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হবে। এর ফলে আমেরিকার পণ্য রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে ট্রাম্প যে শুল্ক যুদ্ধ শুরু করেছেন তা কেবল আমদানিকৃত পণ্যের দামই যে বাড়বে তাই নয়, বরং আমেরিকার রপ্তানি বাজারকেও ক্ষতিগ্রস্ত করবে। উভয় দিক থেকেই আমেরিকার নাগরিকদের উপর চাপ সৃষ্টি হবে। জনগণের উপর এই চাপ সৃষ্টির কথা ট্রাম্প নিজেও স্বীকার করেছেন। কিন্তু ট্রাম্প এবং তার প্রশাসনের বাণিজ্য যুদ্ধে প্রবেশ করার ক্ষেত্রে কিংবা আরো তীব্র করার সিদ্ধান্তের ব্যাপারে এ বিষয়গুলোর কোনোটি ব্যাঘাত সৃষ্টি করবে বলে মনে হচ্ছে না। তাদের দৃষ্টিতে বিশেষ করে কানাডা, মেক্সিকো বা ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে মার্কিন অর্থনীতি এতটাই শক্তিশালী এবং বিশাল যে বাণিজ্য যুদ্ধে পরাজিত হওয়ার সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত ওই দেশগুলো আমেরিকার শর্ত মেনে নেবে। বেইজিং এর উপরও রাজনৈতিক ও নিরাপত্তা চাপ তীব্র করে চীনকে আমেরিকার সঙ্গে আপোষ করতে বাধ্য করার চেষ্টা হচ্ছে। কিন্তু বিদেশিদের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে মূল বাধা স্বয়ং আমেরিকার ভেতরেই রয়েছে। সেই বাধাটি হলো আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বৃদ্ধির ফলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাবে। অপরদিকে রপ্তানি বাজারের ক্ষতিও আমেরিকার জনগণ হয়তো সইতে পারবে না। জনগণ হয়তো তাদের সরকারকে এই নীতি পদ্ধতি পুনর্বিবেচনা করার জন্য চাপ দিতে পারে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় শহীদের সংখ্যা 61,709 জনে উন্নীত হয়েছে। গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে নিখোঁজ থাকা 14,000 বেশি মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য কিয়েভের উপর চাপ সৃষ্টি করছে বলে খবর পাওয়া গেছে। ওয়াশিংটন আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চায় বলেও মার্কিন বার্তা সংস্থাগুলো জানিয়েছে। আমেরিকা ইসরায়েলের উপর গাজা বিজয়ী হয়েছে, সর্বোচ্চ নেতা ইরানের পরমাণু কর্মসূচি সম্পন্ন স্বচ্ছ বলেছেন মোহাম্মদ ইসলামী। ইসরায়েলি কারাগারগুলো জীবন্ত মানুষের কবরস্থান, হামাসের মন্তব্য। ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য করতে হবে, হিজবুল্লাহ মহাসচিব। বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই, নির্বাচন কমিশনার সানাউল্লাহ। এবং কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় মামলা গ্রহণ করেনি ভারতের সুপ্রিম কোর্ট। মোদীর মেক ইন ইন্ডিয়া ব্যর্থ, রাহুল গান্ধী। শ্রোতা বন্ধুরা, বিশেষ সংবাদ শুনলেন। এবারে চলুন আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
গল্প ও প্রবাদীর গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা আজকের আসরে শুনব প্রাচীন একটি ইরানি গল্প। গভীর জঙ্গলে বাস করত এক শিয়াল, ইংরেজিতে যাকে বলে ফ্রক্স। খুবই ভালো ছিল সে, বেশ খাদ্যপ্রেমিক এবং পরেশগার ছিল সেই শিয়াল। শিয়ালটির নাম ছিল সারহার। জঙ্গলের অপর অপর শিয়ালের সঙ্গে শান্তিতেই ছিল সে। কিন্তু এই শিয়ালটি বাদ বাকি শিয়ালগুলোর মতো নয়। অন্যান্য শিয়াল যেসব কাজ করত সেসব তার ভালো লাগত না। আমাদের গল্পের শিয়ালটি কোনো প্রাণীর মাংস খেত না, কোনো নিরীহের খুন নিয়ে নিজের ক্ষুণ্ণ বৃত্তির চাহিদা চরিতার্থ করত না।
অপরাপর জানোয়াররা, বিশেষ করে শিয়াল এবং খ্যাক শিয়ালরা, সারহারের ব্যাপারে সন্তুষ্ট ছিল না মোটেও। সে কারণে তার সাথে সবাই শত্রুতা করত, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তারা চাইত সারহার যেন তার কাজে আচরণে পরিবর্তন আনে, তাদের সঙ্গে একত্রে মিলেমিশে থাকতে চাইলে যেন তাদের মতো জীবনযাপন করে এবং খোদার ইবাদত থেকে বিরত থাকে। সারহার ওদের কথা কানেই তুলত না, বরং বলত যে যার মতো জীবনযাপন করবে, আমাকে হাজারবার হুমকি দিয়েও কোনো লাভ হবে না, কেননা আমি তোমাদের মতো অন্যায় পাপের সাগরে হাবুডুবু খেতে চাই না, তোমাদের সঙ্গে পাপ কাজে শরিক হতে চাই না। আচরণ যদি পাল্টাতেই হয় তাহলে তোমাদের উচিত পাল্টানো। এরপর কি হলো শুনবো মিউজিক বিরতির পর, সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
ধীরে ধীরে সারহারের সুন্দর এবং সদয় কথা সর্বত্র ছড়িয়ে পড়ল এবং সবাই এনে আলোচনা করতে শুরু করল। এক পর্যায়ে পারহেজগার শিয়ালের কথা চলে গেল পাশেই বসবাসকারী বনের রাজা সিংহের কানে। সিংহ শিয়ালকে কাছ থেকে দেখতে চাইল এবং তার সাথে কথা বলতে চাইল। সারহারের কাছে দূত পাঠালো এবং তাকে সিংহের বাসায় আমন্ত্রণ জানালো। সারহার সিংহের দাওয়াত কবুল করল এবং তার বাসায় গেল। সিংহ সারহারকে দেখে খুশি হল এবং তাকে তার কাছে কটা দিন থাকার অনুরোধ করল, যাতে আরেকটু ভালোভাবে তাকে জানতে পারে। সারহার রাজি হয়ে গেল, কেননা সে অন্য প্রাণীদের আচরণে বিরক্ত হয়ে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখতেই চেয়েছিল।
কয়েকটা দিন সিংহের কাছে কাটালো সারহার, তারপর যাবার সময় হয়ে গেল। কিন্তু সিংহ সারহারের সঙ্গে থেকে অভ্যস্ত হয়ে যাওয়ায় তাকে এখন ছাড়তে চাচ্ছিল না। সে চাচ্ছিল সারহার সারা জীবন তার সঙ্গেই কাটিয়ে দিক এবং তার উপদেষ্টা হিসেবে থেকে যাক। সিংহ তাই সারহারের সামনে গিয়ে দেখল সে যাত্রার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। সিংহ বলল, তুমি তো দেখছি সফরের সবকিছু গুছিয়ে ফেলেছ। শেয়াল বলল, হ্যাঁ, আশা মানেই তো যেতে হবে, তাই ভাবছি যত দ্রুত যাওয়া যায় ততই ভালো, তুমি খুব ভালো এবং অতিথিপরায়ণ। সিংহ বলল, চাচ্ছিলাম তুমি এখানেই থেকে যাও, সেজন্য একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাবের বিষয়টি আমরা শুনব একটু পরেই, সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
সিংহ প্রস্তাবের ভূমিকা হিসেবে বলল, জানোই তো খোদা আমাকে দয়া করে এই তৃণভূমির বাদশাহী দিয়েছেন। এখন আমি মনে করি তুমি এ কাজের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। তুমি সত্যবাদী, আমানতদার, সচেতন, এইসব গুণের কারণে তুমি আমার অন্তরে জায়গা করে নিয়েছ। তাই আমি চাই তুমি আমার কাছেই আমার উপদেষ্টা হিসেবে থেকে যাও। তোমার মতো একজন উপদেষ্টা আমার দরকার। তুমি কি আমার আহ্বানে সাড়া দেবে? সারহার বলল, তুমি আমাদের বাদশাহ, তোমার আহ্বানে সাড়া দেওয়া আমার অবশ্যই কর্তব্য। তবে আমার পার্থিব কোনো ধন কিংবা যশ, খ্যাতি, পদের চাহিদা নেই। আমার পৃথিবী হল ইবাদত আর সাধারণ জীবনযাপন করা। অতএব আমি কি ক্ষমা করে দিলে অনেক বড় রহম হবে আমার জন্য।
সিংহ মেনে নিতে চাইল না, তাই বলল, তোমার আচরণ সবার জন্য আদর্শ হতে পারে। সারহার বলল, মহান সুলতান, আমার মতে দুজন ব্যক্তি আপনার খেদমতো থাকতে পারে। প্রথমত একজন ধূর্ত ব্যক্তি এবং দ্বিতীয়ত একজন নম্র এবং ভদ্র, যাকে কেউ হিংসা করে না। কিন্তু কোনো সৎ এবং সরলমনা কেউ আপনার সেবক হওয়া উচিত নয়, কারণ আপনার অনেক শত্রু হবে, তারা সুযোগ খুঁজবে কি করে আপনাকে এবং তাকে ধ্বংস করা যায়। তা প্রতিহত করা সরলমনা কারো পক্ষে সম্ভব হবে না। এমনও তো হতে পারে কাউকে মৃত্যুদণ্ড দিতে হতে পারে, সহজ সরল কারো পক্ষে কি সেটা করা সম্ভব? সিংহ বলল, এরকম ভাববার কোনো কারণ নেই, কেননা আমি যাকে বন্ধু হিসেবে বরণ করি শেষ পর্যন্ত তাকে বিশ্বাস করব, কারো কোনো কথায় প্রভাবিত হব না। নিশ্চিন্ত থাকতে পারো যে আমি আমার আদর্শের উপর প্রতিশ্রুতিবদ্ধ থাকব।
সিংহের ব্যাপক আগ্রহে অবশেষে শিয়াল প্রস্তাবে রাজি হয়ে বলল, তবে তোমার কাছে আমার একটি আবেদন আছে। সেটা হলো, তোমার কাছ থেকে আমি একটি অঙ্গীকারনামা চাই, যাতে কেউ যদি কোনো দিন আমার নিয়তের ব্যাপারে খারাপ কিছু ভাবে, বাদশাহ যেন আমাকে শাস্তি দিতে তাড়াহুড়ো না করে এবং তদন্ত ছাড়া যেন কোনো বিচার না করে। তদন্ত শেষে যদি আমাকে শাস্তিযোগ্য ভাবে তাহলে আমি আমার কাজের প্রায়শ্চিত্য করব। এ কাজটি করলে আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তোমার আদেশ পালনের চেষ্টা করব। সিংহ হেসে দিয়ে বলল, তোমার চাওয়াটা খুবই যৌক্তিক। আজ থেকেই তোমাকে আমার সবচেয়ে কাছের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেব, এবং যেহেতু তোমার প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস আছে, তোমার হাতে আমার কোষাগার শপথ করব। চলো তাহলে তোমার জন্য অঙ্গীকারনামা লেখা শুরু করা যাক।
এভাবে কিছুদিন কেটে গেল। সিংহের সামনে সাড়ের অবস্থান আরো ভালো হলো। শাহের আশেপাশের লোকজন তাই ঈর্ষাকাতর হয়ে পড়ল, কিন্তু সিংহের ভয়ে তারা সাড়ের ক্ষতি করতে পারছিল না। তারা তাই সাড়কে নিজেরা হত্যা না করে এমন এক কাজ করার কথা ভাবল যাতে বাদশাহ নিজেই সাড়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারে। শাহের আশপাশের লোকেরা মিটিং করল কিভাবে কি করা যায়, কিন্তু কোনো উপায় বের করতে পারল না। হঠাৎ নেকড়ে চিৎকার দিয়ে উঠে বলল, গোস্ত, গোস্ত, হ্যাঁ গোস্তই পারে সমাধান। কি সেই সমাধান তা আজ আর বলা গেল না, পরবর্তী আসরে শুনব ইনশাল্লাহ। যারা দীর্ঘ সময় ধরে সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
হযরত আবুল ফজল আল আব্বাস আলাইহিস সালামের জন্মদিন।
হিজরি ক্যালেন্ডারের চৌঠা শাবান ইমানদার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমিরুল মোমিনীন হজরত আলীর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন হজরত আবুল ফজলিল আব্বাস রহমাতুল্লাহ আলাইহ, যিনি ইমান, আনুগত্য ও বীরত্বের আদর্শ হিসেবে মানব জাতির সামনে আলোকিত পথের সূচনা করে গেছেন। ইমান ও আনুগত্য, শ্রদ্ধা ও ভালোবাসা যে অবিচ্ছেদ্য বিষয়, তা উপলব্ধি করা যায় আল্লাহ, রাসুল ও তার আহলে বাইতের ইমামদের প্রতি হযরত আব্বাসের প্রগাঢ় ইমান এবং অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। এই মহামানবের জীবন ও কর্ম থেকে প্রতিটি মুসলমানের, এমনকি প্রতিটি মানুষের অনেক কিছু শিখবার আছে। তাঁর জন্মবার্ষিকীতে তাঁর পুণ্যময় জীবন ও আদর্শ নিয়ে সংক্ষেপে আলোচনা করব আমরা আজকের এই আসরে। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি গাজী আব্দুর রশিদ।
1300 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আজও আব্বাস ইবনে আলীর ইমানী শক্তি, তাঁর অসীম সাহসিকতা ও বীরত্বের কাহিনী ইতিহাসের পাতায় অলঙ্কৃত হয়ে আছে, আর তা থেকে শিক্ষা ও অনুপ্রেরণা লাভ করছে সকল যুগের সত্য অনুসন্ধানী মানুষ। আবুল ফাজল নামে বহুল পরিচিত আব্বাস ইবনে আলী আসলে পরবর্তী প্রজন্মের সামনে এমন একটি চেরাগ জ্বালিয়ে দিয়েছেন যার আলো মানুষকে ইমান ও সত্য পথে চলতে সহায়ক হিসাবে কাজ করছে। তিনি ইবাদত বন্দেগী আধ্যাত্মিকতার বিচারে অনেক উচ্চ মর্যাদার একজন ব্যক্তিত্ব। নবীনন্দিনী ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার মৃত্যুর পর আলী আলাইহিসালাম ফাতেমা কালাবিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন মহিহসী ও গুণবতী নারী। নবী পরিবারের প্রতি তাঁর ছিল বিশেষ শ্রদ্ধা ও আনুগত্য। নবীজির আহলে বাইতের প্রতি তাঁর ভালোবাসা ও অনুরাগ ছিল কোরআনের বর্ণনার মতো, যেখানে নবীজির রেসালাতের প্রতিদান হিসেবে আহলে বাইতের প্রতি ভালোবাসার ইঙ্গিত রয়েছে। কোরআনে বলা হয়েছে, বলো, আমি রেসালাতের জন্য তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, তবে একটা জিনিস চাই, তা হল আমার নিকটজনদের তোমরা ভালোবাসবে। তিনি হযরত জাহরা সালামুল্লাহি আলাইহার প্রিয় ভাজন হাসান হুসাইন জেনাব এবং উম্মে কুলসুমের ব্যাপারে মাতৃসুলভ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তাদের যথাযোগ্য যত্ন নিতেন তিনি। পক্ষান্তরে পূত পবিত্র ও চরিত্রবান এই মহিহসী নারী আহলে বাইতের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধেয়। হযরত জেনাব সালামুল্লাহি আলাইহা তাঁর সাথে সুখ দুঃখের অংশীদার হতেন। হযরত আবুল ফাজল ছিলেন এই ইমানদার ও পবিত্র অন্তরের অধিকারী নারীর সন্তান। তিনি ছিলেন চার পুত্র সন্তানের জননী, সেজন্যে তাঁকে উম্মুল বানিন বা ছেলেদের মা নামে অভিহিত করা হতো।
হযরত আব্বাস ছিলেন উম্মুল বানিনের প্রথম সন্তান। তিনি 26 হিজরির 4 শাবান তারিখে মদিনায় জন্মগ্রহণ করেন। আব্বাসের চেহারা ছিল চাঁদের মতো জলজলে। পরবর্তীকালে তাঁর চারিত্রিক সৌন্দর্যের কারণে তিনি কামারে বানি হাশেম বা হাশেমের চাঁদ উপাধি লাভ করেছিলেন। ইমাম আলী আলাইহিসসালামের বিশেষ শিক্ষা হযরত আব্বাসের জীবনে বা তাঁর আত্মিক ও আধ্যাত্মিক চিন্তা চেতনায় ব্যাপক প্রভাব ফেলেছিল। আলী আলাইহিসসালাম আব্বাসকে কৃষিকাজ, বিভিন্ন বিষয়ের জ্ঞান, তীরন্দাজি, তলোয়ার চালনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। সেজন্যে আব্বাস কখনো কৃষিকাজ করেছেন, কখনো বা মানুষকে হাদিস এবং ইসলামী শিক্ষা দিয়েছেন এবং সর্বাবস্থায় পিতার মতো দুর্বল অসহায়দের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। আব্বাসের আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য ছিল শিষ্টাচার বা রীতিনীতি মেনে চলা। আলী আলাইহিসসালাম হযরত আব্বাস সম্পর্কে বলেছেন, পাখির ছানা যেভাবে তার মায়ের মুখ থেকে আহার গ্রহণ করে, তেমনি আব্বাস নিষ্ঠার সাথে আমার কাছ থেকে জ্ঞানের সবক গ্রহণ করেছে। হযরত আলী আলাইহিসসালামের শাহাদাতের পর হযরত আব্বাস তার সর্বশক্তি ও সামর্থ্য দিয়ে নিজ ভাই ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে সহযোগিতা করতে এগিয়ে এসেছিলেন। তিনি কখনোই তাদের সামনে নিজেকে জ্ঞানী বা সম্মানিত ভাবেননি, কিংবা তাদের প্রতি সম্মান প্রদর্শন ও শিষ্টাচারের ক্ষেত্রে কিছুতেই তিনি পিছপা হননি। তার বীরত্বের বিষয়টি বহু ক্ষেত্রেই ইমাম আলী আলাইহিসসালামের কথা স্মরণ করিয়ে দিত। ছোটবেলা থেকেই তিনি তার পিতার সাথে বহু যুদ্ধে অংশ নিয়ে ইসলাম রক্ষার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। ঐতিহাসিক আশুরা বিপ্লবেও তিনি ইমাম হুসাইন আলাইহিসসালামের কাফেলার অগ্রবর্তী সৈনিক ছিলেন।
যখন উমাইয়া শাসক ইয়াজিদের সেনারা ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তার সাথীদের ঘিরে ফেলল, সেই ৬১ হিজরির মুহররম মাসের সপ্তম দিনে শত্রুদের সারিকে আব্বাস দমন করেছিলেন এবং ইমামের বাহিনীর তৃষ্ণার্তদের জন্য পানি নিয়ে এসেছিলেন। তিন দিন পর আশুরার দিনেও ইয়াজিদি বাহিনী ইমামের সঙ্গী সাথীদের ঘিরে ফেললে পুনরায় বীর বিক্রমের সাথে তিনি পানির উৎস ফোরাতে গিয়েছিলেন ইমামের সন্তান এবং তাঁর বাহিনীর জন্য পানি আনতে। এ সময় তিনি যে কালজয়ী আদর্শ স্থাপন করে গেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন। আব্বাস নিজেও ছিলেন ভীষণ তৃষ্ণার্ত। তিনি নিজে পান করার জন্য যখন আজলা ভরে পানি নিলেন, তখন হঠাৎ ইমামের সন্তানদের কথা মনে পড়ে গেল। তিনি আর পানি পান করতে পারলেন না। ফোরাত থেকে ফিরে আসার পথেই তিনি নির্মমভাবে শহীদ হন। শহীদ হবার পর তাঁর পবিত্র দেহটি যখন ঘোড়ার পিঠ থেকে মাটিতে লুটিয়ে পড়ে, তখন ইমাম হুসাইন আলাইহিসসালাম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আব্বাসের মাথাটি কোলে নিয়ে বলেছিলেন, প্রিয় ভাই আমার, তুমি যেভাবে পরিপূর্ণভাবে জেহাদ করেছ, আল্লাহ তোমাকে সর্বোত্তম পুরস্কার দিন।
শ্রোতা ভাই বোনেরা, হযরত আবুল ফজলুল আব্বাসের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম জ্ঞাপন করে এখানে শেষ করছি আজকের এই আসর।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
আলোকোজ্জ্বল দশ প্রভাত।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোক উজ্জ্বল দশ প্রভাতের আজকের আয়োজনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও ইরাকে সংঘটিত ঘটনাবলী বিশ্বের প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুচ ফোর্সের প্রধান শহীদ সোলাইমানি মার্কিন সন্ত্রাসী হামলায় বাগদাদে শহীদ হওয়ার পর সমসাময়িক ইতিহাসের বা স্মরণকালের শ্রেষ্ঠ ও বিশ্বনন্দিত জেনারেল হিসেবে সবার শ্রদ্ধা অর্জন করে ইসলামী বিপ্লবের সম্মানকেই বাড়িয়ে দিয়েছেন বহুগুণে। কারণ আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী যুদ্ধের এই মহানায়ক ও সফল সমরবিদ এবং সামরিক কূটনীতিক জেনারেল সোলাইমানি ইরানের ইসলামী বিপ্লবেরই সুফল। অনেক পর্যবেক্ষক, গবেষক ও বিশ্লেষক বলছেন, ইরান এ ধরনের আরও অনেক সোলাইমানিকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে এবং এ ধরনের বহু অনাগত সোলাইমানি এখনও তার শূন্যস্থান পূরণ করতে সক্ষম। ইরানের সোলাইমানির মতো ব্যক্তিরা হচ্ছেন প্রকৃত ইসলামী আদর্শ ও আশুরার সংস্কৃতির অনন্য সন্তান। এ ধরনের ব্যক্তিত্ব একাই একটি আদর্শ বা উন্নত জাতির সমতুল্য। সোলাইমানির সঙ্গে বাগদাদে শহীদ হয়েছিলেন তারই সহযোগিতায় সন্ত্রাসী আইএস বা দায়েশ বিরোধী সংগ্রামে সাফল্য অর্জন করা ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দিস।
মার্কিন সন্ত্রাসী হামলায় ইরাকিদের রাষ্ট্রীয় মেহমান ইরানের কাসেম সোলাইমানি ও ইরাকের জাতীয় বীর আবু মাহদি শহীদ হয় ইসলামী ইরানের পাশাপাশি ইরাকেও দেখা দিয়েছে মার্কিন ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রবল জাগরণ। গত কয়েক দশকে ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন ও ইয়েমেনে মার্কিন সাম্রাজ্যবাদীদের প্রায় সব ষড়যন্ত্রের ব্যর্থতাগুলোর পেছনে ভূমিকা রেখেছে ইরানের ইসলামী বিপ্লব। ইরাক আজ ইরানের ঘনিষ্ঠ বন্ধু। ইহুদিবাদ ইসরায়েল লেবাননের ইরানপন্থী হিজবুল্লাহর কাছে অন্তত দুইবার বড় ধরনের পরাজয়ের শিকার হয়েছে। গাজায় বারবার হামলা চালিয়েও ইসরায়েল তিক্ত ব্যর্থতার স্বাদ গ্রহণ করেছে। আর এসবেও ভূমিকা ছিল ইরানের ইসলামী বিপ্লবের এবং কাসেম সোলাইমানির মতো বিচক্ষণ সমর নেতার পরামর্শ।
ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্যের প্রধান কারণ হল এই বিপ্লবের খোদাই বা ঐশী প্রকৃতি। এই বিপ্লবের মহান রূপকার মরহুম ইমাম খোমেনি খালি হাতেই গোটা পশ্চিম এশিয়ায় মার্কিন সরকারের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে বিবেচিত শাহ সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছিলেন। ইসলামী বিপ্লবের সফল নেতা হিসেবে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের আবির্ভাব আধুনিক বিশ্ব ইতিহাসে ও বিশ্ব রাজনীতিতে এক বড় ভূমিকম্প। তিনি আধুনিক যুগে প্রথমবারের মতো ধর্মনিরপেক্ষ পশ্চিমা সংস্কৃতির কর্তৃত্ব ও আধিপত্যকে চ্যালেঞ্জ করেন এবং পাশ্চাত্যের কথিত পরাশক্তিগুলোর আধিপত্যকে অবজ্ঞা করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামকে তুলে ধরেছেন সবচেয়ে শক্তিশালী ও চ্যালেঞ্জিং শক্তি হিসেবে। তার নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ইরানি জাতির প্রবল চপেট আঘাত, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি বলয় তথা ইবলিশি শক্তিগুলোর একাধিপত্যকে নড়বড়ে করে দিয়েছে। বিগত হাজার বছরের ইতিহাসে ইসলামী শক্তির এমন প্রবল উত্থান এবং ইসলামের গৌরবময় পতাকার এত উচ্চতর অবস্থান আর কখনো ঘটেনি।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই একাধারে এমন একটি ঐতিহ্যের উত্তরসূরি ও এই ধারার সফল পরিপূর্ণতা দানকারী, যে ধারার আলোকে ইরানের আলেম, জনগণ, এমনকি বুদ্ধিজীবী সম্প্রদায়েরও সবাই মুস্তাকিদ ফকিরের আনুগত্য করতেন। ইরানের ঐতিহ্যবাহী আলেম সমাজ প্রাচীনকাল থেকে জনগণের সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেন। অবশ্য ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির যোগ্যতা ও অবদানের দিক থেকে সমসাময়িক যুগের সব মুস্তাকিদকে ছাড়িয়ে গেছেন, যদিও অতীতের মুস্তাকিদদের সংগ্রাম বা আন্দোলনগুলোই চূড়ান্ত রূপ লাভ করেছে ইমাম খোমেনির নেতৃত্বে। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদ আলগার বলেছেন,
আয়াতুল্লাহ খোমেনি রহমতুল্লাহ আলাইহি মানবাদর্শের এক মূর্ত প্রতীক। তিনি কেবল নৈতিক, বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক যোগ্যতার এক অপূর্ব সমন্বয়ের মাধ্যমে ইরানে এরূপ বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। তার বিপ্লব শুধু যে রাজনৈতিক ও কৌশলগত ব্যাপার ছিল তা নয়, আধ্যাত্মবাদের এক অন্তর্নিহিত শক্তির মাধ্যমেও তা নিখুঁত নির্ভুলভাবে পরিচালিত হয়েছে। 1979 সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসলেন, কিন্তু তিনি সাথে করে কোনো সম্পদ আনেননি, কোনো রাজনৈতিক দলও তিনি গঠন করেননি, কোনো গেরিলা যুদ্ধও পরিচালনা করেননি, কোনো বিদেশি শক্তির সাহায্যও তিনি নেননি। অথচ এর মধ্যেই তিনি ইসলামী আন্দোলনের তর্কাতীত নেতৃত্বে সমাসীন হলেন।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের ছিল অত্যন্ত শক্তিশালী ও আপোষহীন ইচ্ছাশক্তি। অনেকেই তাকে নমনীয় ও কম উচ্চকিত হওয়ার পরামর্শ দিলেও তিনি কখনো আপোষ করতেন না। বহির্বিশ্বের সবাই যখন ইমাম খোমেনিকে পরামর্শ দিচ্ছিলেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইরানের রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করা, তখন তিনি তাদের এই উপদেশে কান দেননি। অনেক ইরানিও এ পরামর্শ দিয়েছিলেন তাকে। তাদের যুক্তি, যখন বিশ্বের বৃহত্তম অনারব সুন্নি রাষ্ট্র তুরস্ক এবং আরব সুন্নি রাষ্ট্র মিশর ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে, তখন আমরা কেন আমাদের দেশকে বিপদের দিকে ঠেলে দেব? কিন্তু ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এসবে কান না দিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন। আর এটাই হল ইসলামের ইচ্ছাশক্তি, যা আপোষহীন ও অদম্য। আশুরা সংস্কৃতির সন্তান ও নবী বংশের সদস্য মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এমনই এক অদম্য ও আপোষহীন ইসলামী বিপ্লব উপহার দিয়েছেন এ আধুনিক বিশ্বে, আর তারই আদর্শকে ধরে রেখে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন ইরানের ইসলামী বিপ্লবের দ্বিতীয় প্রধান কাণ্ডারী আয়াতুল্লাহ উজমা খামেনি।
শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরো কথা বলবো আগামী পর্বগুলোতে, তখনও আপনাদের সঙ্গ আশা করছি।
কথা হবে আবারও আগামী আসরে। Thank you.